الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান মুমিনের হাতিয়ার নিয়ে আমরা আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং পূর্বাশে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন ও পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা মুমিনের হাতিয়ার দোয়া সম্পর্কিত আলোচনা শ্রবণ করছি। আজকেরও আমরা ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচ্য বিষয় হাতে নিয়েছি যা নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বেই বলেছিলাম যে দোয়ার যে শর্তাবলী রয়েছে, দোয়ার যে মূল নীতিসমূহ রয়েছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। গত পর্বে আমরা শুনেছি, এ পর্বে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমরা শ্রবণ করেছিলাম দোয়ার মূলনীতি হচ্ছে দোয়া কবুল হওয়া শর্ত, আর সকল মূলনীতিগুলো যদি ফলো করে দোয়া করা যায় তাহলে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লা শানুহু আমাদের দোয়াগুলো কবুল করবেন। আসুন শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ন্যাক কাজে আমরা যত বেশি নিয়ত করব তত সওয়াব বেশি আমরা পাব। আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা বয়ান শ্রবণ করব, আমিও বয়ান করব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরুদে পাক পাঠ করব, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আসুন আমরা বারাকাতের জন্য শ্রবণ করে নিই। প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন খাতামুল মুরসালিন শাফিল মুজদিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুণা ক্ষমা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন দোয়ার যে শর্তসমূহ আমরা শ্রবণ করেছিলাম গত পর্বে, আজকের আমরা 8 নম্বর শর্ত থেকে শুরু করব। আর 8 নম্বর শর্তের মধ্যে বলা হয়েছে দোয়ার পূর্বে নিজ গুনাহ থেকে পরিপূর্ণভাবে তওবা করা। আমরা দোয়া করছি, দোয়া করার পূর্বে যত গুনাহ হয়েছে সেই গুনাহ থেকে আমরা কি করব, তওবা করব। আলা হযরত ইমামে আহলে সুন্নাত লিখেছেন, অবাধ্যতায় অবিচলিত থাকা অবস্থায় করুণা প্রার্থনা করা খুবই দৃষ্টতাপূর্ণ কাজ। আপনি আমি অবাধ্যতায় থাকব, গুনার মধ্যে লিপ্ত থাকব, আবার আল্লাহ তাআলার দরবারে করুণাও প্রার্থনা করব, এটা ধৃষ্টতার সামিল। সেহেতু আমাদের দোয়া করার পূর্বে সকল গুনাহ থেকে সাচ্চা অন্তরে তওবা করতে হবে। আমরা অনেকে তওবা করি তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর নাম তওবা নয়। তওবার কিছু মূল বিষয় রয়েছে, যে গুনাহ করেছি সেই গুনাহকে গুনাহ বলে মনে করা, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে গুনাহ না করার পাকাপোক্ত ইচ্ছা পোষণ করা। এই তিনটি মূলনীতি, তিনটি স্তম্ভ, তিনটি খুঁটি দ্বারা তওবা ঘিরে রেখেছে, তওবা কবুল হওয়ার তিনটি ভিত্তি। এই ভিত্তিকে একত্রিত করে জমা করে তারপরে তওবা করতে হবে। মিথ্যা বলা এটা গুনাহ, এটা মনে করতে হবে, অনুতপ্ত হবে যে আল্লাহ আমি মিথ্যা বলে ফেলেছি, আমার অন্যায় হয়েছে, ভবিষ্যতে মিথ্যা আর বলবো না, পাক্কা ইরাদা করা। আর যদি সে নামাজ কাজা করে তাহলে সে তা থেকেও তওবা করতে হবে, কিন্তু ওই নামাজ পুনরায় কাজা আদায় করার নিয়ত করতে হবে। কারো আপনি টাকা আত্মসাৎ করলেন, তো শুধু এখানে তওবাই আপনার কাজ দিবে না, এখানে ওই যে টাকা আত্মসাৎ করেছেন তা তাকে ফেরত দিতে হবে। কারো মনে কষ্ট দিয়েছেন, শুধু আল্লাহ তাআলার দরবারে তওবা করাটা যথেষ্ট নয়, যার মনে কষ্ট দিয়েছেন তার থেকে ক্ষমাও চাইতে হবে। তো এই তওবার যে মূল নীতিগুলো রয়েছে এগুলো আমরা স্মরণে রাখব। তারপরে আমরা তওবা করব, গুনাহ থেকে তওবা করার পরে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করব, দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। অনেকের ক্ষেত্রে হয়তো অনেক এটাকে অনেক বড় মনে হচ্ছে, কিভাবে হবে, নিয়ত তো করুন। আমরা তো শ্রবণ করেছি, আল্লাহ তাআলা অন্তরকে দেখেন, কলবকে দেখেন আর আমলকে দেখেন। আমি কি নিয়ত করেছি, আমার অন্তরে কি নিয়ত রয়েছে এবং কি আমল করছি, কি কাজ করছি, সেটা আল্লাহ তাআলা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 9-এর মধ্যে এসেছে যে নামাজের নিষিদ্ধ সময় না হলে, মাকরু সময় না হলে দোয়া করার পূর্বে খুবই আন্তরিকতার সাথে দু রাকাত নামাজ পড়া, যাতে আল্লাহ রহমত ও দয়া লাভে সহায়ক হয়। এজন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত যে মাদানী নামাত ইসলামী ভাইদের জন্য, ইসলামী বন্ধের জন্য, নেককার হওয়ার জন্য যে 72 মাদানী নামাত রয়েছে, মহিলাদের জন্য 63 মাদানী নামাত রয়েছে, তো এর মধ্যে উল্লেখ রয়েছে যে আজকের কি আপনি সকল গুনাহ থেকে তওবা করার ক্ষেত্রে ঘুমানোর পূর্বে দু রাকাত সালাতু তওবার নামাজ আদায় করেছেন এবং সকল গুনাহ থেকে তওবা করেছেন? তো আমরাও যদি দোয়া করার পরে দু রাকাত সালাতু তওবার নামাজই আদায় করে নিই, দু রাকাত নফল নামাজ সুরা ফাতিহা তিনবার সুরা ইখলাস দিয়ে দু রাকাত নামাজ সালাতু তওবার নিয়তে আদায় করে তারপর আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি ইনশাআল্লাহ তাআলা, এ দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়া করার সময় অজু অবস্থায় থাকা, কিবলামুখী হওয়া এবং আত্তাহিয়াতু আদায়ের কায়দায় বসা, আত্তাহিয়াতু সুরাতে বসা, অথবা হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়ানো, অথবা দোয়া করার সুযোগ লাভ হওয়ায় কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর সমীপে সিজদা অবস্থায় দোয়া করা। সিজদা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের একটি উত্তম মাধ্যম। এ ধরনের সিজদার ব্যাপারে যদিও কিছু মতবিরোধ রয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে কোনো কারণ ছাড়া এ ধরনের সিজদা হারাম, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই এর মতে এ ধরনের সিজদায় কোনো ক্ষতি নেই, বরং তা মুবাহ অর্থাৎ অনুমোদনযোগ্য। তো এখানে কয়েকটি জিনিস আমরা শিখতে পেরেছি, অজু অবস্থায় দোয়া করব, কিবলামুখী হয়ে আমরা দোয়া করব, যেহেতু আমাদের ভারত উপমহাদেশ বাংলাদেশের কিবলা হচ্ছে পশ্চিম দিকে, তো পশ্চিম দিক ফিরে আমরা দোয়া করব, এবং আত্তাহিয়াত দুজানু হয়ে যে আমরা বসি নামাজের মধ্যে ওইভাবে আমরা দোয়া করব। আর যদি না পারি, এরকম যদি সম্ভব না হয়, তাহলে হাঁটুর উপর দাঁড়ানো অর্থাৎ হাঁটু দিয়ে দাঁড়িয়ে দোয়া করা, এটাও একটা আল্লাহ পাকের মানে বিনয়ী প্রকাশের একটা মাধ্যম, হাঁটু গেড়ে বসে দোয়া করা। আর আলা হযরত রহমতুল্লাহ আলাই বলেন যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সিজদাতে গিয়ে দোয়া করা। দেখবেন অনেক মসজিদের মধ্যে অনেক মুসল্লি আপনার নামাজ শেষ একটা সিজদায় যায়, সিজদায় গিয়ে দোয়া করে, হাত এমনি করে রাখে, এটা সিজদা না। আপনি সিজদাতে মাথা নত করলেন এবং এরকম হাত দিলেন, তো আলা হযরত এই সিজদার কথা বলেননি, পরিপূর্ণ সিজদা। যেভাবে নামাজের মধ্যে আমরা সিজদা করি, কপাল, নাকের এই হাড্ডি, পায়ের যে আঙ্গুলগুলো এভাবে করে করে রাখা, পায়ের আঙ্গুলগুলোর যে পেট রয়েছে, পেট পশ্চিম দিকে কিবলামুখী করে রাখা, যেভাবে আমরা নামাজে সিজদা করি ওইভাবে সিজদায় গিয়ে আল্লাহ তাআলা দরবারে আমরা ফরিয়াদ করব, দোয়া করব। এই দোয়াকে আলা হযরত রহমতুল্লাহ আলাই খুবই উত্তম দোয়া বলেছেন এবং কবুলিয়াতের একটা মাধ্যম বলেছেন, যেহেতু সিজদার মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করা যায়, তো আমরা এভাবেও করতে পারি। শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ও মনে পরাক্রমশালী আল্লাহর ভয় জাগ্রত করতে হবে, আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে রাখতে হবে, গাফিল হয়ে নয়, ভয় নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। অমনোযোগী হৃদয়ের প্রার্থনা আল্লাহ তাআলা গ্রহণ করেন, আমরা যা আগেও শুনেছি, আন্নাল্লাহ লা ইয়াস্তাজিবু দুআ মিন কলবি গাফিলিন লা, যে অমনোযোগী হৃদয়ের প্রার্থনা আল্লাহ গ্রহণ করেন না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের সে দর্শক শ্রোতা, মৌখিকভাবে কুদরতের তারিফ করা, প্রশংসা করা, মহা পরাক্রমশালী রব তাআলা সন্তুষ্টি কামনা করা, আর পাশাপাশি হৃদয়কে দুনিয়ার বস্তুর প্রতি আসক্ত রাখা, এটা গর্হিত কাজ। আমি মুখে বলছি আল্লাহ তাআলার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর আমার হৃদয়কে আমি অন্যদিকে ধাবিত করছি, এটা নিশ্চয়ই গর্হিত কাজ। বনি ইসরাইল তাদের মহান নবীর কাছে দোয়া কবুল না হওয়ার জন্য অভিযোগ করল যে আমাদের দোয়া কবুল হয় না। মহান আল্লাহ তার নবীকে বললেন যে আমি কীভাবে তাদের দোয়া কবুল করি। তারা মৌখিকভাবে দোয়া করে আর তাদের মন অন্য বিষয় নিয়ে বিভোর থাকে। আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামের দরবারে ওহী প্রেরণ করলেন যে আমি তাদের দোয়া কীভাবে কবুল করব। তারা মুখে একটা বলে, অন্তর অন্যদিকে থাকে। সেহেতু আমাদেরকে কি করতে হবে, অমনোযোগী হৃদয়ে প্রার্থনা করা যাবে না। আপনার মনোযোগী হয়ে একাগ্রতার চিত্তে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কুরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, যেমন সূরা আরাফ আয়াত নাম্বার 56 এর মধ্যে ইরশাদ ফরমান, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, এবং জমিনের মধ্যে ফ্যাসাদ ছড়িও না, তাতে শান্তি প্রতিষ্ঠার পর এবং তার নিকট দোয়া প্রার্থনা করো ভীত ও আশাবাদী হয়ে। দোয়া প্রার্থনা করো ভীত ও আশাবাদী হয়ে, নিশ্চয়ই আল্লাহর দয়া সৎ কর্মপরায়ণদের নিকটবর্তী। আল্লাহ তাআলার রহমত অনেক বড়, এজন্য খৌফ নিয়ে ভয় নিয়ে আশাবাদী হয়ে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। সম্মানিত দর্শক শ্রোতা, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের হৃদয়কে নিষ্কলুষ করে আপন অস্তিত্ব সহ পৃথিবীর যাবতীয় সৃষ্টির অস্তিত্ব আল্লাহ সুবহানাহু তাআলার সমীপে বিলীন করে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত মহান দয়াময়ের বিশেষ রহমত ও ক্ষমা যা শুধু নিষ্ঠাবান বান্দার জন্য মজুদ রয়েছে তা আমাদের ভাগ্যে হয়তো নসিব হবে না। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে নিজের হৃদয়কে নিষ্কলুষ করতে হবে, আপন অস্তিত্ব পৃথিবীর যাবতীয় সৃষ্টির অস্তিত্ব আল্লাহ তাআলার সমীপে বিলীন করে দিতে হবে, তখনই আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদকে কবুল করবেন। আর এভাবে দোয়া করা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, আমিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমরা দুনিয়াবী কোনো উদাহরণ দেই, যে কোনো রাজ দরবারে কেউ যদি শুধু নিজের গুণকীর্তন করে আর চলে আসে, আর যখন রাজা স্বয়ং তাকে কোনো বিষয়ের প্রতি আহ্বান জানান আর সে লোক তার প্রতি ভ্রুক্ষেপ না করে তুচ্ছ বিষয় নিয়ে মশগুল থাকে, তাহলে সে কি রাজার অনুগ্রহ লাভে সমর্থ হবে? নিশ্চয়ই না। ওই রাজার রাগের পাত্র হবে, ক্রোধের পাত্র হবে। রাজা যে কাজ বলেছে সে কাজ করছে না, কিন্তু সে অন্য কাজে মশগুল রয়েছে। বর্ণিত রয়েছে রুহুল বয়ান এর মধ্যে, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে এসেছে যে আরিফ বিল্লাহ হযরত সাইয়্যিদ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি নামাজ আদায় করতেছিলেন। যখন নামাজ আদায় করতেছিলেন তখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সূরা ফাতিহার যে আয়াতে কারিম আমরা পাঠ করি, পড়ছিলেন, তখন তিনি রোদন আরম্ভ করলেন, কান্না আরম্ভ করে দিলেন, কাঁদতে 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 তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরে আসলো, তিনি হুশ ফিরে আসলো তার, লোকেরা জিজ্ঞাসা করলেন যে আপনার কি হলো, হালত সম্পর্কে জানতে চাইলে তিনি জবাব দিলেন, আমি যখন এই আয়াতে কারিমে পাঠ করলাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার মনে এই প্রশ্ন জাগলো যে মহান রব যদি আমার প্রতি অভিযোগ করেন, চুপ করো মিথ্যাবাদী, তুমি কি এ ধরনের মিথ্যা উচ্চারণের জন্য আমার দরবার ছাড়া আর কোনো দরবার খুঁজে পাওনি? তুমি খাদ্যের তালাশে প্রতিদিন রাস্তায় রাস্তায় ঘোরো, রোগ হলে চিকিৎসকের কাছে ধর্ণা দাও, আর এখন বলছো আমি তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য প্রার্থনা করি? এই প্রশ্নে তখন আমি কি জবাব দিব? এটা মনে করে তিনি বেহুশ হয়ে গেলেন, কান্না শুরু করলেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ কান্না শুরু করলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পাঠ করে, তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে। কেমন কত উচ্চ পর্যায়ের মানুষ ছিলেন তারা, তারা আল্লাহকে কেমন রাজি এবং খুশি করেছেন। যদিও খাবার তালাশের জন্য বাইরে বের হওয়া এটা ইসলামী শরিয়াতে জায়েজ রয়েছে, ডক্টর দেখানোও জায়েজ রয়েছে, এটা তাদের মানে উচ্চ পর্যায়ের আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন তাদের অবস্থাই এরকম, তাদের চিন্তাধারা অন্যরকম, যে চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারা কখনোই একত্র হবে না। এজন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, এক্ষেত্রে সকল মনোযোগের কেন্দ্র হচ্ছে অন্তর, জিহ্বা নয়, অন্তর। সকল মনোযোগ আমাদের অন্তরকে আল্লাহ তাআলার জন্য করে দিতে হবে। আল্লাহ তা তৌফিক দান করুক। জিহ্বার উচ্চারণ ও অন্তরের ভাবনাকে এক বরাবর করতে হবে, এক করতে হবে। ভেতর ও বাইরের বোধকে সংশোধন করে সঠিক শৃঙ্খলা আনতে হবে। আল্লাহ ছাড়া আর সব কিছুর সাথে আশা ও সম্পর্ক ছিন্ন করতে হবে। নফস অথবা সৃষ্টির অন্য কিছুর সাথে কোনো হৃদ্রতা থাকতে পারবে না। এটাই হচ্ছে পূর্ণতা ও বিশুদ্ধতার অবস্থা, যাতে স্বর্গীয় ভালোবাসার প্রকাশ ঘটবে ও আল্লাহর চিরন্তন সান্নিধ্য পাওয়া যাবে। অন্যথায় কোনো লক্ষ্য বা আনন্দ অর্জন করা যাবে না। যদি অন্য কিছুর অর্থাৎ সৃষ্টির প্রতি ধ্যান এ নিয়তে আসে যে সত্যগতভাবে স্বাধীন, তাহলে তা অবশ্যই স্বাধীন কিছু বস্তুত, কারণ নিয়ত যদি এই ইঙ্গিত দেয় যে সৃষ্টি কোনো কিছু সত্তাগতভাবে স্বাধীন, অর্থাৎ আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া কোনো কিছুকে সত্তাগতভাবে সাহায্যকারী মনে করা, কোনো সৃষ্টি আমাকে সাহায্য করবে এটা সত্তাগতভাবে যে তিনি আমাকে সাহায্য করছেন কারো সাহায্য ছাড়া, তাহলে এটা নিঃসন্দেহে কুফর এবং শির্ক। তাহলে এ ধরনের বিশ্বাস নিঃসন্দেহে কুফর ও শির্ক হবে। আল্লাহর প্রিয় বান্দাদের নিজ প্রয়োজন পূরণের জন্য ওসিলা বানানো, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। যেমন আমরা বলি, আল্লাহ শাহজালাল বাবার ওসিলাতে আমার এই সমস্যা দূর করে দাও, এটা আল্লাহ তাআলার কাছেই চাওয়া। অথবা কোনো আল্লাহর ওলির দরবার প্রার্থনা করি যে হে আল্লাহর ওলি আপনি আমাকে এটা দান করুন, এর মানে এটা নয় যে তার কাছে আমি চাচ্ছি, এর অর্থ এটা যে তিনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার দরবারে। এটা মনে রাখবেন সবসময়। আসলে আমরা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসের মধ্যে পড়ে যাই যে এই যে গায়রুল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে চাওয়া। আমরা কবে বলছি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে চাইবেন? আর অহরহর চাওয়াও হচ্ছে। আমরা কি মায়ের কাছে চাই না ভাত? আমরা কি বাবার কাছে টাকা চাই না? তাহলে এটা কি গায়রুল্লাহ হলো না, আল্লাহ ছাড়া চাওয়া হলো না? আমরা কি এমপি মন্ত্রীর কাছে চাই না, সমাজে ভিত্তশালীদের কাছে কি চাই না? নিঃসন্দেহে চাই আমরা। এই চাওয়াটা আপনি কি বলবেন? কোনো ফ্যাক্টরির মালিকের কাছে কি কর্মচারীরা চায় না? এই চাওয়াকে আপনি কি বলবেন? গায়রুল্লাহ নিঃসন্দেহে যে আল্লাহ তাআলা ছাড়া তারা চাচ্ছে। খাবারের প্রয়োজন ছিল তো আল্লাহ তাআলার কাছে চাও, টাকার প্রয়োজন ছিল তো আল্লাহ তাআলার কাছে চাও, কেন বাবার কাছে, বড় ভাইয়ের কাছে, অমুকের কাছে, সমুকের চাচ্ছি? তো এই চাওয়াটা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নয়, আল্লাহ তাআলা তাকে দান করেছেন, সেই দান করবে আমরা চাচ্ছি। তো নিঃসন্দেহে আল্লাহর ওলি যারা রয়েছেন তাদের কাছেও চাওয়া যাবে। এই চাওয়াটা গায়রুল্লাহ বলা হয় না, যে আল্লাহ ছাড়া আমরা চাচ্ছি না। এর চাওয়ার মানে হচ্ছে তিনি আমাদের সুপারিশ আল্লাহ তাআলা দরবারে পেশ করবেন। যেমন নবী পাকের দরবারে ইস্তেগাসা পেশ করে থাকি আমরা, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মদিনায় ডেকে নিন। আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে কি করেছেন, ক্ষমতা দান করেছেন, দেয়ার ক্ষমতা দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ তাআলা দান করেন আমি বণ্টন করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা দরবারে আমাদের ফরিয়াদ জানাতে হবে, আল্লাহর ওলিদের ই নিয়ে ফরিয়াদ জানাতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে যে সৃষ্টির সত্তাগত ভাব, যেটা বলা হয়েছে যে সৃষ্টির যে সত্তাগত, অর্থাৎ সৃষ্টি যিনি তার সত্তাগত কোনো কিছু নেই, আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলাই তাকে দান করেছেন। আপনাকে আমাকে কথা বলার শক্তি, কাজ করার শক্তি এবং ইনকাম করার শক্তি, যা কিছু মানুষকে সাহায্য করার শক্তি কে দিয়েছেন, আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং যেই আলোচনাগুলো হচ্ছে এরপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং এই মূলনীতিগুলো আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা এই শর্তগুলো শুনতে থাকবো, সাথেই থাকুন, আমরা অনেক কিছু জানতে পারবো, জ্ঞান আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করছি, এবং আজকের এখানেই বিদায় নিব। আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।